জোয়েল পুস্তক এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ সংখ্যা ২২
নম্বর ২২
পূর্ববর্তী প্রবন্ধে প্রাচীন ইসরায়েলকে বিষধরদের প্রজন্ম বলে যে চারটি উল্লেখ আছে তার আলোচনায় আমরা অর্ধেক পথ অতিক্রম করেছিলাম। মথির সুসমাচারে জোহন ও যীশু উভয়ই ফারিসি ও সদুকীদের বিষধরদের প্রজন্ম বলে আখ্যা দিয়েছেন। জোহন এমন এক পরীক্ষা প্রক্রিয়ার সূচনাকে প্রতিনিধিত্ব করেন যা তার এই শিক্ষা দ্বারা চিহ্নিত হয় যে তার পর যিনি আসবেন যীশু তিনি তার খলিহান সম্পূর্ণরূপে শোধন করবেন। জোহনের পরীক্ষা প্রক্রিয়ায় যীশু বিচার প্রক্রিয়াও যুক্ত করেন যখন তিনি সেবা দেশের রানী ও নিনেভের কথা উল্লেখ করেন। বিচার ঘটে চতুর্থ প্রজন্মে এবং বিচারে এক শ্রেণীর লোক সাপরূপে প্রতিভাত হয় কারণ তাদের পিতা শয়তান। চিহ্নটি চোখের সামনেই থাকা সত্ত্বেও চতুর্থ প্রজন্ম চিহ্ন চাইছে এই বিষয়টিও যীশু যোগ করেছিলেন।
মথি ২৩ অধ্যায়ে ফারিসি ও সদুকীদের ওপর ঘোষিত হায়সমূহ বর্ণিত হয়েছে এবং পরীক্ষা ও বিচারের প্রক্রিয়াটি আবারও অন্তিম প্রজন্মের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। ২২ অধ্যায় ২৩ অধ্যায়ের ওই হায়সমূহের প্রেক্ষাপট প্রস্তুত করে।
ফরিসিরা যখন একত্রিত ছিলেন যীশু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা খ্রিস্ট সম্পর্কে কি ভাবেন? তিনি কার পুত্র?
তাহারা তাহাকে বলেন, দাউদের পুত্র। তিনি তাদের বলিলেন, তবে আত্মায় দাউদ কিরূপে তাহাকে প্রভু বলিয়া সম্বোধন করেন? বলিয়া, প্রভু আমার প্রভুকে বলিলেন, তুমি আমার ডান দিকে বস যতক্ষণ না আমি তোমার শত্রুগণকে তোমার পদপীঠ করি। যদি দাউদ তাহাকে প্রভু বলেন তবে তিনি কিরূপে তাহার পুত্র হন?
আর কেউই তাকে একটি কথাও জবাব দিতে পারল না এবং সেই দিন থেকে কেউ আর তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। মথি ২২ ৩১ ৪১
যখন আর কোনো পরবর্তী সম্পর্কের দরজা বন্ধ হয়ে গেল তখন যীশু পরের অধ্যায়ে আটটি হায় ঘোষণা করেন। ১৩ নম্বর পদে স্বর্গের রাজ্যের দরজা বন্ধ করার জন্য হায় উচ্চারিত হয়েছে। স্বর্গের দ্বার থেকেই শেষ বৃষ্টি বর্ষিত হয়। এই আটটি হায় তাদের সম্পর্কে যারা দাবি করে যে তারা সেই দরজা খুলতে পারে যা কোনো মানুষ খুলতে পারে না এবং সেই দরজা বন্ধ করতে পারে যা কোনো মানুষ বন্ধ করতে পারে না। এক দর্শনে সিস্টার হোয়াইটকে দেখানো হয়েছিল যে যারা খ্রিস্টকে অনুসরণ করে অন্তপবিত্র স্থানে প্রবেশ করেনি তারা তাদের প্রার্থনা পাঠাচ্ছিল ফাঁকা পবিত্র স্থানে। সেখানে শয়তান খ্রিস্ট সেজে তাদের বিশ্বাস করাচ্ছিল যে সব ঠিক আছে। তারা পবিত্র স্থানটি আবার খুলেছিল এবং অন্তপবিত্র স্থানটি বন্ধ করে দিয়েছিল।
অনেকেই আতঙ্ক ভরে তাকায় ইহুদিদের সেই কার্যপন্থার দিকে যাতে তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে এবং ক্রুশবিদ্ধ করেছিল এবং তার লাঞ্ছনার ইতিহাস পড়তে পড়তে তারা মনে করে যে তারা তাঁকে ভালোবাসে এবং পিতরের মতো তাকে অস্বীকার করত না বা ইহুদিদের মতো তাকে ক্রুশবিদ্ধও করত না। কিন্তু যিনি সবার হৃদয়ে পড়েন সেই ঈশ্বর তাদের যীশুর প্রতি যে প্রেম অনুভব করার দাবি তারা করেছিল সেটিকে পরীক্ষায় এনেছেন। সমগ্র স্বর্গ প্রথম স্বর্গদূতের বার্তার গ্রহণকে গভীরতম আগ্রহে লক্ষ্য করেছিল, কিন্তু অনেকে যারা যীশুকে ভালোবাসে বলে স্বীকার করত এবং ক্রুশের কাহিনী পরে অশ্রুপাত করত তার আগমনের সুসমাচারকে বিদ্রূপ করল। আনন্দের সঙ্গে বার্তাটি গ্রহণ করার বদলে তারা একে ভ্রান্তি বলে ঘোষণা করল। তারা তার আবির্ভাবকে যারা ভালোবাসত তাদের ঘৃণা করল এবং গির্জা থেকে তাদের বের করে দিল। যারা প্রথম বার্তাকে প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয়টির দ্বারা কোনো উপকার পেতে পারল না, তেমনি তারা মধ্যরাত্রির আর্তনাদ দ্বারা যা তাদেরকে বিশ্বাসের দ্বারা যীশুর সঙ্গে স্বর্গীয় পবিত্র স্থানের অন্তপবিত্র স্থানে প্রবেশের জন্য প্রস্তুত করার কথা ছিল কোনো উপকার পায়নি। আর পূর্বের দুইটি বার্তা প্রত্যাখ্যান করার দ্বারা তাদের বোধ এতটাই অন্ধকার হয়ে গেছে যে অন্তপবিত্র স্থানে প্রবেশের পথ দেখানো তৃতীয় স্বর্গদূতের বার্তায় তারা কোনো আলোই দেখতে পায় না। আমি দেখলাম যেমন ইহুদিরা যীশুকে ক্রুশবিদ্ধ করেছিল তেমনই নামমাত্র গির্জাসমূহ এই বার্তাগুলিকে ক্রুশবিদ্ধ করেছে। অতএব অন্তপবিত্র স্থানে প্রবেশের পথ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই এবং সেখানে যীশুর মধ্যস্থতার দ্বারা তারা কোনো উপকার পেতে পারে না। ইহুদিদের মতো যারা তাদের নিরর্থক বলিদান পেশ করত তারাও যীশু যে কক্ষটি ত্যাগ করেছেন সেই কক্ষের উদ্দেশ্যে তাদের নিরর্থক প্রার্থনা উত্থাপন করে এবং শয়তান এই প্রতারণায় সন্তুষ্ট হয়ে ধর্মীয় চরিত্র ধারণ করে এবং তার শক্তি তার চিহ্ন ও মিথ্যা আশ্চর্যকর্মের দ্বারা কাজ করে, এই স্বঘোষিত খ্রিস্টানদের মনকে নিজের দিকে নিয়ে যায়, তাদেরকে তার ফাঁদে দৃঢ়ভাবে আবদ্ধ করার জন্য। প্রারম্ভিক লেখা বলি, পঁচিশ আঠে খাপ ২৬ এক্সেন্ট।
চতুর্দশ পদে বিধবাদের ঘরবাড়ি গ্রাস করা এবং দীর্ঘ প্রার্থনার জন্য ধিক্কার আছে। পঞ্চদশ পদের ধিক্কারটি হল, তারা তাদের ধর্মান্তরিতদেরকে নিজেদের চেয়ে দ্বিগুণ নরকের সন্তান বানায়। ষোড়শ থেকে ২২তম পদ পর্যন্ত দুষ্টরা মন্দিরের নামে শপথ করে।
এগুলি সিস্টার হোয়াইটের কথা নয়, প্রভুর কথা, আর তার দূত এগুলো আমাকে দিয়েছেন আপনাদের দিতে। ঈশ্বর আপনাদের আহ্বান জানাচ্ছেন যেন আপনারা আর তার সঙ্গে বিরোধী উদ্দেশ্যে কাজ না করেন। যেসব লোক নিজেদের খ্রিস্টান বলে দাবি করে অথচ শয়তানের গুণাবলী প্রকাশ করছে, মনভাব, বাক্য ও কাজে সত্যের অগ্রগতিকে প্রতিহত করছে এবং নিঃসন্দেহে শয়তান যে পথে তাদের নিয়ে যাচ্ছে সেই পথই অনুসরণ করছে, তাদের সম্পর্কে অনেক নির্দেশনা দেওয়া হয়েছিল। হৃদয়ের কঠোরতায় তারা এমন কর্তৃত্ব আঁকড়ে ধরেছে যা কোনোভাবেই তাদের নয় এবং যা তাদের প্রয়োগ করা উচিত নয়। মহান শিক্ষক বলেন, আমি উল্টে দেব, উল্টে দেব, উল্টে দেব। ব্যাটল ক্রিকে লোকেরা বলে, আমরাই প্রভুর মন্দির, প্রভুর মন্দির, কিন্তু তারা সাধারণ আগুন ব্যবহার করছে। ঈশ্বরের অনুগ্রহে তাদের হৃদয় কোমল ও বশীভূত হয়নি। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৩:২২-২৪।
২৩ ও ২৪ নম্বর পদে ন্যায়, করুণা ও বিশ্বস্ততাকে উপেক্ষা করার জন্য ধিক্কার ঘোষণা করা হয়েছে। ২৫ ও ২৬ নম্বর পদে পেয়ালার বাইরেটা পরিষ্কার করার ভান কিন্তু ভেতরটা নয়, এই বিষয়টি বলা হয়েছে।
এই ধন আমাদের রয়েছে, প্রেরিত বলতে থাকলেন, মাটির পাত্রে, যাতে শক্তির শ্রেষ্ঠত্ব ঈশ্বরের হয়, আমাদের নয়। ঈশ্বর নিষ্পাপ স্বর্গদূতদের মাধ্যমে তার সত্য ঘোষণা করতে পারতেন, কিন্তু সেটাই তার পরিকল্পনা নয়। তিনি দুর্বলতায় পরিবেষ্টিত মানুষকেই তার অভিপ্রায় বাস্তবায়নের যন্ত্র হিসেবে বেছে নেন। অমূল্য ধনটি মাটির পাত্রে রাখা আছে, মানুষের মাধ্যমেই তার আশীর্বাদ বিশ্বে পৌঁছে দেওয়া হবে, তাদের মাধ্যমেই পাপের অন্ধকারে তার মহিমা প্রভাসিত হবে। প্রেরিতদের কার্যাবলী ৩৩।
তারপর ২০২৭ ও ২৮ পদে দুষ্টদের চুনকাম করা কবর বলে অভিহিত করা হয়েছে এবং এটি ইশাইয়ার পুস্তকের ২২ অধ্যায়ের শেবনার সঙ্গে সংযুক্ত। সেখানে শেবনা সে যে চমৎকার সমাধি তৈরি করছিল তাতে গর্ব করছিল, কিন্তু তাতে কখনো থাকবে না, কারণ ঈশ্বর তাকে তার মুখ থেকে বাইরে দূর প্রান্তরে নিক্ষেপ করবেন। এই দূর প্রান্তরটি বোঝানো হয়েছে বেতেলের মিথ্যা নবীর কবর দিয়ে, যার ফলে অবাধ্য নবীকেও একই কবরে সমাহিত হতে হয়েছিল। তারপর অষ্টম হায় বলে,
হায় তোমাদের শাস্ত্রবিদ ও ফারিসিরা, ভণ্ডেরা, কারণ তোমরা নবীদের সমাধি নির্মাণ করো এবং ধার্মিকদের সমাধিগুলি সাজাও এবং বলো, যদি আমরা আমাদের পিতৃপুরুষদের দিনে থাকতাম তবে নবীদের রক্তপাতের ব্যাপারে তাদের সঙ্গে অংশীদার হতাম না। অতএব তোমরাই নিজেদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছ যে তোমরা সেই লোকদের সন্তান যারা নবীদের হত্যা করেছিল, তাহলে তোমরা তোমাদের পিতৃপুরুষদের পরিমাপ পূর্ণ করো।
হে সাপেরা, হে বিষধর সাপের বংশ, তোমরা কিভাবে নরকের শাস্তি থেকে পালাবে?
অতএব দেখো, আমি তোমাদের কাছে নবী, জ্ঞানী ও শাস্ত্রী পাঠাচ্ছি, তাদের মধ্যে কিছুকে তোমরা হত্যা করবে ও ক্রুশবিদ্ধ করবে, আর তাদের মধ্যে কিছুকে তোমাদের সভাগৃহগুলোতে বেত্রাঘাত করবে এবং শহর থেকে শহরে তাদের উৎপীড়ন করবে, যাতে পৃথিবীতে ঝরা সব ধার্মিকের রক্ত, ধার্মিক হাবিলের রক্ত থেকে বারাখিয়ার পুত্র জাখারিয়ার রক্ত পর্যন্ত তোমাদের ওপর আসে, যাকে তোমরা মন্দির ও বেদির মাঝখানে হত্যা করেছিলে।
আমি তোমাদের সত্যিই বলছি, এই সব কিছু এই প্রজন্মের ওপর এসে পড়বে। মথি ২৩:৩৯-৩৭।
সর্পরা যারা বিষধরের প্রজন্ম, তাদের ওই অংশে বিচার করা হচ্ছে। ওই অংশে বিচার সেবার রানী ও নিনেভের লোকদের সাক্ষ্যের ওপর নয়, বরং আবেল থেকে জাখারিয়া পর্যন্ত রক্তের দ্বারা। চতুর্থ প্রজন্ম যারা বিষধর, তাদের বিচার করা হয় প্রাচীন ইসরায়েলের বহিরাগত ইতিহাস থেকে দুই সাক্ষী এবং প্রাচীন ইসরায়েলের অভ্যন্তরীণ ইতিহাস থেকে দুই সাক্ষীর দ্বারা। লুকের তৃতীয় অধ্যায়টি চতুর্থ ও চূড়ান্ত প্রজন্মের বিষধরদের বিষয়ে চারটি উল্লেখের মধ্যে শেষটি এবং এটি মথির তৃতীয় অধ্যায়ের একটি সরল সমান্তরাল। এই চারটি উল্লেখ নির্দেশ করে যে ঈশ্বরের গৃহের চূড়ান্ত বিচারের সময় চতুর্থ প্রজন্মে এক শ্রেণী তাদের চরিত্র প্রকাশ করবে শয়তানের পুত্রকন্যা হিসেবে, আর অন্য শ্রেণী ঈশ্বরের পুত্রকন্যা হিসেবে। যে পরীক্ষার প্রক্রিয়া বিচ্ছেদ শুরু করে তা শুরু হয় যখন চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী দূত
মরুভূমিতে তার কণ্ঠ উচ্চ করে তোলে।
শাস্ত্রের পবিত্র বুনটে নামগুলো কেবল লেবেল নয়, সেগুলো ফিসফিসে ভবিষ্যৎবাণী, ইতিহাসের পৃষ্ঠের নিচে গাওয়া দ্বিতীয় গান যা মুক্তির হৃদয় উন্মোচন করে। আদাম থেকে নোহা পর্যন্ত বংশধরদের নামের অর্থগুলোকে যখন একটি বক্তব্যে একত্র করা হয়, তখন তা বংশতালিকায় উপস্থাপিত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বার্তা সৃষ্টি করে। আদাম অর্থ মানুষ এবং শেঠ অর্থ নিযুক্ত, এনোশ অর্থ মরণশীল, মৃত্যুর অধীন, এবং কেইনান অর্থ দুঃখ। ঈশ্বরের প্রশংসা আশীর্বাদ মাহালালেলের মাধ্যমে স্বর্গ নেমে আসবে। জারেদ স্বর্গ নিবেদিত বা অভিষিক্ত জন এনক রূপে নেমে এল, যিনি তার পুত্র মেথুসেলা। সে যখন মারা যাবে তা পাঠানো হবে এর মাধ্যমে বিচার বার্তা ঘোষণা করলেন। তার মৃত্যু হবে পবিত্র আত্মার শক্তিশালী উদ্গিরণের শিখরবিন্দু, যা লামেক শাস কর্তৃক মেথুসেলার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল। যেমন মধ্যরাত্রির আহ্বান দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে যুক্ত হয়েছিল, মেথুসেলা ছিলেন দ্বিতীয় স্বর্গদূত এবং লামেক ছিলেন মধ্যরাত্রির আহ্বান, যা নোহার প্লাবনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।
আরও সংক্ষেপে বললে, নামগুলো ঘোষণা করে প্রথম আদমের ফলস্বরূপ মানুষকে নশ্বর হিসেবে নিযুক্ত করা হয়েছিল, দুঃখ ও মৃত্যুর অধীন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে খ্রিস্ট অবতীর্ণ হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, ক্রুশে তার মৃত্যুর মাধ্যমে বিচার ঘোষণা করতে, যার পর ঘটেছিল পবিত্র আত্মার শক্তিশালী বর্ষণ।
এই দশটি নাম সুসমাচারের বার্তাকে ধারণ করে এবং একই সঙ্গে সৃষ্টির সূচনা থেকে শেষের বৃষ্টি পর্যন্ত পৃথিবীর ইতিহাসকে অনুসরণ করে, যার চূড়ান্ত পরিণতি দ্বিতীয় আগমনে ঘটে। নামগুলোর মধ্যে লুকিয়ে থাকা এই প্রতীকবাদের সমতুল্য প্রতিরূপ প্রকাশিত বাক্যে পাওয়া যায়। উৎপত্তি গ্রন্থ আলফা বংশতালিকা উপস্থাপন করে, আর প্রকাশিত বাক্য সাতের এক চল্লিশ হাজার জন শিলমোহর প্রাপ্ত অবশিষ্টদের মধ্যে ওমেগা পরিপূর্তিকে তুলে ধরে।
জুডায়ের অর্থ প্রশংসা, রুবেনের অর্থ দেখ এক পুত্র, গ্যাডের অর্থ সৌভাগ্য সৈন্যদল, অ্যাশেরের অর্থ সুখী ধন্য, এবং নাফতালিয়ের অর্থ কুস্তি। ম্যানাসের অর্থ ভুলিয়ে দেওয়া, সিমিয়নের অর্থ সোনা, লিভাইয়ের অর্থ সংযুক্ত সংলগ্ন, ইসাখারের অর্থ পুরস্কার, জেবুলনের অর্থ সম্মান বাসস্থান, জোসেফের অর্থ বৃদ্ধি, এবং বেঞ্জামিনের অর্থ ডানহাতের পুত্র।
যিহুদা গোত্রের সিংহকে যারা অনুসরণ করে তারা ঈশ্বরের পুত্র, এবং যাকব যেমন ঈশ্বরের সঙ্গে কুস্তি করেছিল, তেমনি ঈশ্বরের সঙ্গে কুস্তির এক পরীক্ষামূলক প্রক্রিয়া পার হতে হতে তারা সৌভাগ্যে আশীর্বাদ প্রাপ্ত। এই সংগ্রামের মাধ্যমে ঈশ্বরের বাক্য শ্রবণ থেকে উদ্ভূত পবিত্রীকরণের প্রক্রিয়ায় তাদের পাপ বিস্মৃত হয়ে যায়, যা ফলত তাদেরকে খ্রিস্টের সঙ্গে এক চুক্তিমূলক সম্পর্কে আবদ্ধ করে। তাদের পুরস্কার হল তার সিংহাসনে খ্রিস্টের সঙ্গে মর্যাদাসহ অধিষ্ঠিত হওয়া, স্বর্গীয় স্থানে আসীন হয়ে, যেখানে ঈশ্বর তার রাজ্য বৃদ্ধি করতে তাদের ব্যবহার করেন। বাবিল থেকে বৃহৎ জনসমষ্টিকে তার ডানহাতের সন্তান হিসেবে ডেকে বের করে আনতে।
লেয়ার ছয় পুত্র ছিল রুবেন, যিহুদা, সিমিয়ন, লেবি, ইসাখার এবং জেবুলুন। তার দাসী জিলপা, যার নামের অর্থ সুবাসিত ফোঁটা, তার দুই পুত্র ছিল গাদ ও আশের। রাহেলের দুই পুত্র ছিল জোসেফ ও বিন্যামিন। রাহেলের দাসী বিলহা নামের অর্থ লাজুক বা ভীরু, এবং তার পুত্র ছিল দান ও নাফতালি। ভবিষ্যৎবাণীমূলকভাবে এখানে বংশতালিকাটি বিবেচনার জন্য কয়েকটি দিক উপস্থাপন করে। উৎপত্তি পুস্তকের পঞ্চম অধ্যায়ে আলফা ও দশ প্রজন্মের তুলনায় ওমেগার ১২ জন বংশধর আছে, নিজের নির্দিষ্ট কিছু ভবিষ্যৎবাণীমূলক উপাদানসহ। এক লক্ষ চুয়াল্লিশ হাজারের মধ্যে দানের উল্লেখ নেই, এবং মনসে তার ভাই এফ্রোইমের স্থলাভিষিক্ত হয়েছে।
আদিপুস্তকের আলফা বংশতালিকা প্রকাশিত বাক্যের ওমেগা বংশতালিকার সঙ্গে মিলে যায়, কারণ আদিপুস্তক পরিত্রাণে খ্রিস্টের ঈশ্বরীয় কাজকে চিহ্নিত করে, আর প্রকাশিত বাক্য চিহ্নিত করে তাদের যারা সেই আলফা ভবিষ্যৎবাণীর ওমেগা পরিপূরণে ঠিক সেই প্রতিশ্রুতি ও ভবিষ্যৎবাণীকেই পরিপূর্ণভাবে পূরণ করে, যা সেই আলফা ভবিষ্যৎবাণীতে উপস্থাপিত হয়েছিল।
এই দুটি লাইনের প্রয়োগ ধর্মতত্ত্ববিদরা প্রায়ই করেন, কিন্তু কখনোই লাইন উপর লাইন পদ্ধতির দৃষ্টিকোণ থেকে করেন না। আদিপুস্তক ও প্রকাশিত বাক্যের দুটি বংশতালিকা
দুটি সাক্ষ্য প্রদান করে যে ঈশ্বর একটি দ্বিতীয় স্তরে কথা বলেন। একটি ভাষা হল যেমনটি লিপিবদ্ধ আছে সেই লিখিত সাক্ষ্য, আর সেই সাক্ষ্যের ভেতরে একটি গৌণ লাইন প্রতীকী স্তরে উপস্থাপিত হয়েছে। সাধারণত ধর্মতত্ত্ববিদরা আদিপুস্তক ও প্রকাশিত বাক্যে নামগুলোর অর্থের মাধ্যমে যে বার্তা বহন করা হয়েছে সে সম্পর্কে উপরিভাগীয় পর্যবেক্ষণের বাইরে আর এগোন না। তারা যা দেখেন তাকে এমন এক অভিনব বিষয় বলে ধরে নেন যা আসলে তাদের নিজেদের মানবীয় প্রজ্ঞা সম্পর্কেই বেশি কথা বলে। নামগুলোর অর্থের ভেতরে রূপক দেখতে পারার তাদের ভণ্ড ধার্মিক সক্ষমতাই তার প্রমাণ। তারা কখনোই ইসমাইলের বারো পুত্রের মধ্যে উপস্থাপিত বার্তাটি দেখেন না। মথি ও লুকাতে যিশুর বংশতালিকাগুলোকেও তারা সঠিকভাবে দেখেন না। তারা যিহুদার শেষ সাত রাজা ও ইসরায়েলের শেষ সাত রাজার বংশতালিকাও দেখেন না, যেমন দেখেন না যিহুদার প্রথম সাত রাজা বা ইসরায়েলের প্রথম সাত রাজার বংশতালিকাও।
যখন আমি বলি তারা বোঝে না, আমার অর্থ হল আপনি যদি গুগলকে জিজ্ঞাসা করেন যে এই বংশতালিকাগুলি নিয়ে কোনো শিক্ষা আছে কি না, উত্তর হবে হ্যাঁ, আদিপুস্তকে আদম থেকে নোহ পর্যন্ত এবং ১৪৪,০০০ সম্পর্কেও হ্যাঁ, কিন্তু আদিপুস্তক ১১তে আব্রামের ১০ জন বংশধরকে কি তারা এভাবে প্রয়োগ করে? না। তারা কি কাইনের বংশতালিকা এবং শেঠের বংশতালিকা প্রয়োগ করে? কিন্তু প্রকৃত অর্থ থেকে এতটাই দূরে যে মনে হয় যেন তারা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছে। মথি ও লুকে খ্রিস্টের বংশতালিকাগুলিও তারা নিঃসন্দেহে তুলে ধরে, কিন্তু আবারও লক্ষ্যভ্রষ্ট হয়, মাইলের পর মাইল দূরে। এতে কি আসে যায় আপনি জিজ্ঞাসা করবেন, কারণ আমি এই বংশতালিকাগুলোর ভাববাদী ধারাগুলোর একটি সারসংক্ষেপ দিতে চাই এবং শুরু থেকেই স্পষ্ট করতে চাই যে আমি বাইবেলীয় ভবিষ্যৎবাণীর প্রতীক হিসেবে চতুর্থ প্রজন্মের তাৎপর্য শনাক্ত করার চেষ্টা করছি। এই বংশতালিকাগুলোর সারসংক্ষেপ সে বিষয়ে সহায়ক হবে, কিন্তু কেউ যদি মনে করে যে পরবর্তী অংশে যে সহজ সার আসবে সেটাই এই বংশতালিকার ধারাগুলি সম্পর্কে বোঝার সবকিছু, তবে তা হবে কারও পক্ষ থেকে স্পষ্ট অবহেলা।
আদাম থেকে নোহ পর্যন্ত বংশতালিকার পর আমরা উৎপত্তি গ্রন্থের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে দুটি বংশরেখার উল্লেখ পাই। এই দুই বংশরেখা কাইনের বংশধর ও শেঠের বংশধর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। আদাম থেকে নোহ পর্যন্ত যে বংশতালিকা ১০ জন বংশধরকে উপস্থাপন করে তার বিপরীতে শেঠ ও কাইনের বংশরেখা উভয়ই ৮ জন বংশধরকে শনাক্ত করে। এই কারণে এগুলোকে ৪ জনের দুটি পর্ব হিসেবে বিবেচনা করা উচিত। শেঠ ও কাইন চুক্তির প্রতীক এবং কাইন প্রতিনিধিত্ব করে তাদের, যারা যিশাই তোটাপ্ত ২৯ অধ্যায়ে মৃত্যু সংক্রান্ত চুক্তি করে যা প্রবল শাস্তির ঢেউ এলে বাতিল হয়ে যাবে। তারা সেই সকল যারা বালুর ওপর তাদের ঘর তোলে, যারা শিলার ওপর নির্মাণ করে, তারা জীবনের চুক্তি করে, যেমন প্রথম পিতর পত্র ২ অধ্যায়ে বর্ণিত হয়েছে, যারা আস্বাদন করেছে যে প্রভু উত্তম এবং তারা নির্বাচিত জাতি। অনেকেই বালুর ওপর নির্মাণ করে, কিন্তু অল্প সংখ্যকই নির্বাচিত।
কাইনের বংশতালিকা নামের সিম্ফনিতে এক বিদ্রোহী সুর, কারণ এই নামগুলো মানুষের বৃথা গৌরবকে প্রতিনিধিত্ব করে যা স্বর্গের আঘাত পাওয়ার পর মানুষকে উদ্দেশ্যহীন ভ্রাম্যমানতার দিকে চালিত করে। সতর্কবাণী উপেক্ষা করে কাইনের বংশধারা এক মিথ্যা দেবত্বের ঘোষণা দেয়, প্রতিহিংসাপরায়ণ মানবীয় ক্ষমতার আচ্ছাদনে মোড়া, যা মানব জাতির শিল্পকলার মাধ্যমে প্রকাশ পায় এবং যা এক লৌহ সংস্কৃতি গড়ে তোলে, সুন্দর কিন্তু সহিংস এবং আশাহীন। শেষোক্ত কথাটি নামগুলো থেকে উদ্ভূত কাইনের ৮ প্রজন্মের বার্তার একটি সারসংক্ষেপ।
শেথের বংশধারা কাইনের বংশধারাকে কৃপায় উত্তর দেয়। মানব জাতির জন্য নির্ধারিত মানবীয় ভঙ্গুরতার মধ্যে যারা ঈশ্বরকে আহ্বান করে, স্বর্গ নেমে এলে তাদের শোক স্তুতিতে পরিণত হবে। মহিমার দিকে ওঠা সেই পথে বিশ্বস্তভাবে চলতে চলতে পরীক্ষাকালের মধ্যে, যতক্ষণ না আশার আহ্বান উদ্ধারের জলের মাধ্যমে বিশ্রাম এনে দেয়। শেষ বাক্যটি নামগুলো থেকে উদ্ভূত শেথের ৮ প্রজন্মের বার্তার একটি সারসংক্ষেপ।
৮ প্রজন্মকে ৪ প্রজন্মের দুটি দলে ভাগ করার কারণটি চুক্তির প্রথম ধাপেই নির্ধারিত হয়, যখন মিশরে দাসত্বের ভবিষ্যৎবাণীকে ৪০০ বছর বলে চিহ্নিত করা হয় এবং একই সঙ্গে বলা হয় যে এই ৪০০ বছর চতুর্থ প্রজন্মে শেষ হবে। যখন পৌলের সাক্ষ্য আলফা চুক্তির ভবিষ্যৎবাণীতে অন্তর্ভুক্ত করা হয়, তখন এর ফল দাঁড়ায় এবর্ষ কনভের বছরের দুটি পর্যায়, যেখানে প্রত্যেক পর্যায়ে ৪ প্রজন্ম নিয়ে গঠিত।
৩৮ বছরের মধ্যে এই আট প্রজন্ম আসলে এবর্ষ কনভের বছরের দুটি পর্যায়কে নির্দেশ করে। প্রথম পর্যায়টি সেই ভাল ফারাও দ্বারা চিহ্নিত, যিনি জোসেফকে চিনতেন। এবর্ষ কনভের বছর পরে এমন এক নতুন ফারাও এলেন যিনি জোসেফকে চিনতেন না। তারপর চার প্রজন্মের পরবর্তী ধারাটি শুরু হল।
আট প্রজন্মকে সমানভাবে দুইটি পর্বে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি চার প্রজন্মের স্বতন্ত্র একটি পর্ব হিসেবে চিহ্নিত। এটি কাইন ও শেথের আট প্রজন্মকে একই ধাঁচে প্রয়োগ করার বিষয়টিকে সমর্থন করে। যখন সেই প্রয়োগ করা হয় তখন শেথের আট প্রজন্ম কাইনের আট প্রজন্মের সঙ্গে সামঞ্জস্যে আসে। কাইন পশুর চিহ্ন গ্রহণকারী বহুজনকে প্রতিনিধিত্ব করে, আর শেথ ঈশ্বরের মোহর গ্রহণকারী অল্পজনকে প্রতিনিধিত্ব করে। কাইন মানবতার প্রতীক, আর শেথ নোয়াহের চুক্তির প্রেক্ষাপটে মানবতা ও দৈবত্বের সমন্বয়ের প্রতীক। অন্যদিকে জোসেফ ও মোশির বংশধারা আব্রামের চুক্তির প্রেক্ষাপটে।
তারপর একাদশ অধ্যায়ে শেম থেকে আব্রাম পর্যন্ত ১০টি নামের মাধ্যমে নির্বাচিত জাতির বংশতালিকা উপস্থাপিত হয়েছে। একাদশ অধ্যায়টি বাবেলের মিনারের কাহিনী, তবে এটি নির্বাচিত জাতির বংশতালিকাও বটে যা আব্রাহামের মাধ্যমে প্রতিনিধিত্ব পেয়েছে। একাদশ অধ্যায়ে এমন এক নির্বাচিত জাতির পরিচয় করানো হয়েছে যারা ঈশ্বরের সঙ্গে ত্রিবিধ চুক্তিতে প্রবেশ করার কথা ছিল। তৃতীয় ও চূড়ান্ত ধাপটি ছিল ২২তম অধ্যায়ে ইসাহাককে বলি দেওয়া। অধ্যায় একাদশ হল আলফা সূচনা এবং অধ্যায় ২২তম হল ওমেগা সমাপ্তি। নামগুলোর অর্থে ঈশ্বরের কণ্ঠ শুনতে যে বিশ্বাস লাগে, তার বাক্যের সংখ্যায়নে তার কণ্ঠ শুনতে যে বিশ্বাস লাগে, তার থেকে তা কোনো অংশে আলাদা নয়। বংশতালিকার এমন একটি প্রয়োগ যেটি ধর্মতত্ত্ববিদেরা গ্রহণ করেন না, তা হল ইসলামের প্রতীক ইসমাইলের বংশতালিকা।
আর ইসমাইলের পুত্রদের নামগুলি তাদের নাম অনুসারে, তাদের বংশানুক্রম অনুসারে এই রূপ: ইসমাইলের জ্যেষ্ঠ নেবায়ত কেদার, আদবিয়েল ও মিবসাম, মিশমা, দুমা ও মাসা, হাদার ও তেমা, জেতুর, নাফিস ও কেদেমা। এরা ইসমাইলের পুত্ররা এবং এরা হল তাদের নাম, তাদের নগরসমূহ অনুযায়ী ও তাদের দুর্গসমূহ অনুযায়ী, তাদের জাতিসমূহ অনুযায়ী ১২ জন প্রধান। আদি পুস্তক ২৫:২২-১৩:৪০।
যখন এই ১২টি নামের সংজ্ঞাগুলি একটি বিবৃতিতে উপস্থাপিত হয় তখন তা এইভাবে বর্ণিত হয়: ভবিষ্যৎবাণী মতে ইসমাইলের বংশধরেরা ফলবান গাঢ় বর্ণের এক জনগোষ্ঠী যারা যোদ্ধা হিসেবে খ্যাত, কিন্তু ১১ আগস্ট ১৮৪০ এবং এরপর ১১ সেপ্টেম্বর ২০০১-এ ঐতিহাসিকভাবে ও ভবিষ্যৎবাণী মতে শোকাহত হন। বাইবেলীয় ইতিহাসে তাদের প্রাচ্যের সন্তানরা বলা হয়। তাদের উৎস আরবিয়া, যেখানে ইব্রীয় পবিত্রস্থান সেবায় ব্যবহৃত সুগন্ধি মশলা জন্মায়। অ্যাসাসিন্স শব্দটি ইসলামী ইতিহাস থেকে উদ্ভূত এবং তা নীরবে ঘটানো মৃত্যুকে নির্দেশ করে। ক্রুসেডের সময় ইসলাম ক্যাথলিক ইউরোপকে বেষ্টন, পরিবেষ্টন ও অবরোধ করেছিল, কিন্তু পরবর্তীকালে তাদের সংযম ১৮৪০ থেকে ১৮৪৪ সালের পুনরুজ্জীবনের আগমনকে চিহ্নিত করেছিল এবং একইভাবে ৯-১১ থেকে রবিবারের আইন সংকট পর্যন্ত সময়কালকেও। ইসমাইলের পুত্রদের ১২টি নামের সংজ্ঞাগুলি পূর্ববর্তী বিবৃতিতে গাঢ় হরফে উপস্থাপিত হয়েছে।
ইসমাইলের বংশের ১২টি নাম আসলে ১৩ দাঁড়ায়, যদি তালিকায় ইসমাইলকেও ধরেন।
১৩ বিদ্রোহের প্রতীকী সংখ্যা, হাগারও তাই করেছিলেন, যার ফলে আব্রাহাম হাগার ও ইসমাইলকে বের করে দিতে সম্মতি দেন। পৌল সেই ঘটনাটিকে ব্যবহার করেন প্রাচীন ইসরায়েলকে ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতি হিসেবে বহিষ্কারের বর্ণনা দিতে, একই সময়ে যখন তিনি তার খ্রিস্টীয় কনের সঙ্গে একটি চুক্তি স্থাপন করছিলেন।
কারণ লেখা আছে আব্রাহামের দুই পুত্র ছিল,
একজন দাসী দ্বারা, আরেকজন স্বাধীন নারী দ্বারা। কিন্তু দাসীর পুত্র জন্মেছিল শরীর অনুসারে, আর স্বাধীন নারীর পুত্র জন্মেছিল প্রতিজ্ঞার দ্বারা। এসব বিষয় রূপক অর্থে বলা হয়েছে, কারণ এগুলো দুইটি চুক্তি। এর একটি সিনাই পর্বত থেকে উদ্ভূত, যা দাসত্বে নিয়ে যায়, সেটিই হাগার, কারণ এই হাগার আরব দেশে থাকা সিনাই পর্বত এবং বর্তমান জিরুসালেমের সমতুল্য। সে তার সন্তানদের সঙ্গে দাসত্বে রয়েছে, কিন্তু যে জিরুসালেম উপরে আছে সে স্বাধীন, সেই আমাদের সকলের জননী। কারণ লেখা আছে, আনন্দ কর হে বন্ধা যে সন্তান জন্ম দাওনি, উচ্ছ্বসিত হয়ে চিৎকার কর হে যে প্রসববেদনা ভোগ করনি, কারণ নির্জনীর সন্তান যার স্বামী আছে তার চেয়ে অনেক বেশি। এখন আমরা ভাইয়েরা ইসহাকের মতোই প্রতিজ্ঞার সন্তান, কিন্তু যেমন তখন শরীর অনুসারে জন্মানো ব্যক্তি আত্মা অনুসারে জন্মানোকে অত্যাচার করেছিল, তেমনই এখনও হচ্ছে। তবুও শাস্ত্র কি বলে? দাসীকে ও তার পুত্রকে তাড়িয়ে দাও, কারণ দাসীর পুত্র স্বাধীন নারীর পুত্রের সঙ্গে উত্তরাধিকারী হবে না। অতএব ভাইয়েরা, আমরা দাসীর সন্তান নই, বরং স্বাধীন নারীর। গালাতীয়দের চর 44:22-31।
ইসমাইল ইসলামের প্রতীক এবং ইসমাইলের মা হাজেরা হলেন মৃত্যুর চুক্তির গির্জার প্রতীক। ইসহাক খ্রিস্ট ধর্মের প্রতীক আর সারা হলেন জীবনের চুক্তির গির্জার প্রতীক। এই কারণেই ইসমাইলের 12 জন পুত্র ছিল, কারণ 12 সংখ্যাটি ঈশ্বরের চুক্তিবদ্ধ জনগণের প্রতীক এবং ইসলাম ঈশ্বরের চুক্তিবদ্ধ জনগণের একটি নকল রূপ।
সুসমাচারগুলোতে খ্রিস্টের 2টি বংশতালিকা আছে, একটি মথিতে এবং আরেকটি লুকায়।
আর জাকব মরিয়মের স্বামী জোসেফকে জন্ম দিলেন, যার গর্ভে যিশুর জন্ম হল, যিনি খ্রিস্ট নামে পরিচিত। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট 14 প্রজন্ম, দাউদ থেকে বাবিল বন্দিত্ব পর্যন্ত 14 প্রজন্ম এবং বাবিল বন্দিত্ব থেকে খ্রিস্ট পর্যন্ত 14 প্রজন্ম। এখন যিশু খ্রিস্টের জন্ম এই রূপ ছিল, তার মাতা মরিয়ম জোসেফের সঙ্গে বাগদত্তা ছিলেন, কিন্তু তারা একত্র হওয়ার আগে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী বলে জানা গেল। মথি 16:18।
মথির বংশতালিকা 14:3 সমান পর্ব নির্দেশ করে, যা মিলিয়ে 42 একটি পর্ব গঠন করে। চুক্তির ইতিহাসে যেখানে মসি আলফা, সেখানে খ্রিস্ট হলেন ওমেগা। মসি ভবিষ্যৎবাণী করেন যে খ্রিস্ট তার নিজের ন্যায় হবেন। মসির 120 বছরের জীবনে 40:3 পর্ব ছিল। মসির জীবনের প্রতিটি 40 বছরের পর্বকে রেখা পর রেখা সাজালে তা কাদেশে গিয়ে শেষ হয়, যা 1883 ও রবিবারের আইনের প্রতীক। খ্রিস্টের 3টি পর্ব যথাক্রমে দাউদের সময়ে, বাবিলনে বন্দিত্বে এবং ক্রুশে নিজের রক্তের দ্বারা চুক্তি নিশ্চিত করায় এসে শেষ হয়। দাউদ রবিবারের আইনে বিজয়ী গির্জার উন্নীত হওয়াকে প্রতিনিধিত্ব করে এবং দ্বিতীয় রেখাটি রবিবারের আইনেই মূর্খ কুমারীদের বাবিলনে নিয়ে যাওয়াকে চিহ্নিত করে। তৃতীয় পর্বটি ক্রুশে গিয়ে শেষ হয়, যা আবারও রবিবারের আইনকে প্রতিকায়িত করে, যেখানে খ্রিস্ট 144,000-এর সঙ্গে আব্রাহামের চুক্তি এবং এক বৃহৎ জনসমাবেশের সঙ্গে নোহের চুক্তি নিশ্চিত করেন। এই দুটি রেখাকে একটির অপর আরেকটি বসালে যা বোঝা যায় তা বিস্ময়কর। মসির 120 বছর নোয়াহর 1220 বছরের সঙ্গে মিলে যায়, আর খ্রিস্টের 42 প্রজন্ম রবিবারের আইনের সময় প্রতীকী 42 মাস শাসনকারী খ্রিস্টবিরোধীর সঙ্গে মিলে যায়।
আর সদাপ্রভু বললেন, আমার আত্মা মানুষের সঙ্গে সর্বদা সংগ্রাম করবে না, কারণ সেও মাংস, তবুও তার আয়ু হবে 120 বছর। উৎপত্তি 6:20।
মথির বংশতালিকার পাশাপাশি, যা আব্রাহামের চুক্তিকে গুরুত্ব দেয়, লুক প্রদত্ত খ্রিস্টের বংশতালিকা সৃষ্টি পর্যন্ত গিয়ে পৌঁছায়। ফলে এদেন আদাম যে জীবনের চুক্তি ভঙ্গ করেছিলেন তাই বিশেষভাবে গুরুত্ব পায়। লুকের বংশতালিকা যিশুকে দিয়ে শুরু হয়ে তার বংশ পরম্পরা ধরে উল্টো পথে আদাম পর্যন্ত যায়, যাকে সেখানে ঈশ্বরের পুত্র বলে উল্লেখ করা হয়েছে। এই বংশরেখা নিখুঁত দ্বিতীয় আদামে এসে শেষ হয় এবং নিখুঁত প্রথম আদামে শুরু হয়। প্রথম আদাম থেকে দ্বিতীয় আদাম পর্যন্তকে 77 প্রজন্ম হিসেবে দেখানো হয়েছে।
পবিত্র শাস্ত্রের বংশতালিকাগুলি সত্যের ধারাগুলিকে উপস্থাপন করে। আমরা সদ্যই এমন কয়েকটি চিহ্নিত করেছি যা কোনো সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সাক্ষীদের সংখ্যাকে বহুদূর অতিক্রম করে। বংশতালিকার ধারাগুলিতে ঐতিহাসিক পরিপূরণ ও ভবিষ্যৎ পূর্বাভাসের কণ্ঠস্বর রয়েছে, এবং সেখানে পালমনি রহস্যের বিস্ময়কর গণনাকারী এর কণ্ঠও আছে, কারণ সেই ধারাগুলির মধ্যে স্থাপিত সংখ্যাগত ধাঁধাগুলি একটি দ্বিতীয় কণ্ঠস্বর প্রদান করে। সেই দুই কণ্ঠস্বরের সঙ্গে শোনা যায় তৃতীয় এক কণ্ঠ, বিস্ময়কর ভাষাবিদের কণ্ঠ, যিনি মানুষ, স্থান ও বস্তুসমূহের নামসহ সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন।
যখন জোহন তার পেছনের কণ্ঠস্বরটি দেখতে ফিরে তাকালেন, তা ছিল বহু জলের শব্দের মতো, এবং যখন দানিয়েল একই দর্শন দেখলেন, তখন তার কণ্ঠস্বর ছিল এক বিশাল জনতার কণ্ঠস্বর। শাস্ত্রের প্রকাশ্য বার্তা, বার্তায় পাওয়া নামগুলো এবং বার্তার ভেতরের সংখ্যা বিন্যাস, এই 3টি মিলে একটি অংশে 3টি কণ্ঠস্বর। যখন আপনি 3টি কণ্ঠস্বর সহ একটি রেখা নিয়ে সমান্তরাল আরেকটি রেখার ওপর সেটি রেখে দেন, তখন 3টি কণ্ঠস্বর বহু কণ্ঠে পরিণত হয়।
আর সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল, তোমরা সবাই
তার দাসেরা এবং যারা তাকে ভয় করো, ছোট বড় সকলেই আমাদের ঈশ্বরকে স্তব করো। আর আমি শুনলাম যেন এক বৃহৎ জনসমাবেশের কণ্ঠস্বর এবং বহু জলের মতো শব্দ এবং প্রবল বজ্রধ্বনির মতো। তারা বলছিল, হালেলুয়া, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর রাজত্ব করেন। প্রকাশিত বাক্য 19:5-6।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বংশাবলী ইসরায়েলের রাজাদের মধ্যে পাওয়া যায়। ইসরায়েলের প্রথম সাত রাজা উত্তর রাজ্যের আহাব, ইজেবেল ও এলিয়াহের ঘটনাবলীতে এসে শেষ হয়, ফলে তা রবিবারের আইনকে উপস্থাপন করে। উত্তরের গোত্রসমূহের শেষ সাত রাজার ধারাটি রবিবারের আইন থেকে শুরু হয়ে দানিয়েল বানোয়ে মিখায়েল যখন উঠে দাঁড়ান, সেই মানবের অনুগ্রহকালের সমাপ্তিতে গিয়ে শেষ হয়। যিহুদার প্রথম সাত রাজা রবিবারের আইন থেকে মিখায়েল উঠে দাঁড়ানো পর্যন্ত ইতিহাসকে চিত্রিত করে, আর শেষ সাত রাজা সেই ইতিহাসকে চিহ্নিত করে যা রবিবারের আইনের দিকে নিয়ে যায়। দুটি বংশাবলী উভয়েরই একটি আলফা ইতিহাস এবং একটি ওমেগা ইতিহাস রয়েছে। আলফা ইতিহাস হল নয় অদেরো থেকে রবিবারের আইন পর্যন্ত সময়কাল, আর ওমেগা সময়কাল হল রবিবারের আইন থেকে অনুগ্রহকালের সমাপ্তি পর্যন্ত। ইসরায়েলের প্রথম সাত রাজা যিহুদার শেষ সাত রাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং ইসরায়েলের শেষ সাত রাজা যিহুদার প্রথম সাত রাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আমরা পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।
শেষ পর্যন্ত অবিচল থাকো। প্রকাশিত বাক্য 1:1 উদ্ধৃত, সমগ্র বাইবেলই এক ঈশ্বরীয় প্রকাশ, কারণ মানুষের প্রতি যাবতীয় প্রকাশ খ্রিস্টের মাধ্যমেই আসে এবং সবই তার মধ্যে কেন্দ্রীভূত। ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন, যার আমরা সৃষ্টির দ্বারাও এবং মুক্তির দ্বারাও তাঁরই। শেষ দিনগুলোর জন্য সত্য তাকে দিতে এবং অচিরেই যা ঘটতে চলেছে তা তাকে দেখাতে খ্রিস্ট পাতমোস দ্বীপে নির্বাসিত যোহনের কাছে এসেছিলেন। যীশু খ্রিস্ট ঈশ্বরীয় প্রকাশের মহান তত্ত্বাবধায়ক। এই পৃথিবীর ইতিহাসের সমাপনী দৃশ্যে আমরা কি প্রত্যাশা করব, সে জ্ঞান আমরা তার মাধ্যমেই পাই। ঈশ্বর এই প্রকাশটি খ্রিস্টকে দিয়েছিলেন এবং খ্রিস্ট সেটি যোহনকে জানিয়ে দিয়েছিলেন। প্রিয় শিষ্য যোহনই এই প্রত্যাদেশ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম নির্বাচিত শিষ্যদের মধ্যে শেষ জীবিতজন ছিলেন। নতুন নিয়মের যুগে তাকে তেমনই সম্মানিত করা হয়েছিল যেমন পুরাতন নিয়মের যুগে নবী দানিয়েলকে সম্মানিত করা হয়েছিল। যোহনের কাছে পৌঁছে দেওয়ার যে নির্দেশ ছিল তা এতই গুরুত্বপূর্ণ ছিল যে খ্রিস্ট স্বর্গ থেকে নেমে এসে তার দাসকে সেটি দিলেন এবং তাকে বললেন তা গির্জাগুলোর কাছে পাঠাতে। এই নির্দেশটি আমাদের যত্নশীল ও প্রার্থনাপূর্ণ অধ্যয়নের বিষয় হওয়া উচিত, কারণ আমরা এমন এক সময়ে বাস করছি যখন পবিত্র আত্মার শিক্ষার অধীন নয় এমন মানুষরা ভ্রান্ত তত্ত্ব আনবে। এই লোকেরা উচ্চপদে অবস্থান করছে এবং তাদের বাস্তবায়নের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে। তারা নিজেদের উচ্চে তুলে ধরতে চায় এবং সমগ্র পরিস্থিতির চেহারাই আমূল পাল্টে দিতে চায়। এদের বিরুদ্ধে আমাদের রক্ষা করার জন্য ঈশ্বর আমাদের বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি যোহনকে আদেশ দিয়েছিলেন যেন তিনি এই পৃথিবীর ইতিহাসের শেষ পর্বে যা ঘটবে তা একটি পুস্তকে লেখেন। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর ঈশ্বর তার বিশ্বস্ত অনুসারীদের হাতে বর্তমান সত্যের মূল্যবান নীতিসমূহ অর্পণ করলেন। এই নীতিসমূহ তাদের দেওয়া হয়নি যারা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা প্রচারে কোনো অংশ নেয়নি। এগুলো দেওয়া হয়েছিল সেই কর্মীদের যারা শুরু থেকেই এই কাজে অংশ নিয়েছিলেন। যারা এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে গিয়েছেন তারা যেন সেই নীতিগুলোর প্রতি শিলার মতো অটল থাকে, যে নীতিগুলো আমাদের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট করেছে। তারা ঈশ্বরের সঙ্গে সহকর্মী হতে হবে, সাক্ষ্যকে বেঁধে রাখবে এবং তার শিষ্যদের মধ্যে ব্যবস্থাকে শিলমোহর করবে। যারা বাইবেলের সত্যের ভিত্তির উপর আমাদের কাজের স্থাপনে অংশ নিয়েছেন, যারা সেই পথচিহ্নগুলো জানেন যা সঠিক পথ নির্দেশ করেছে, তাদেরকে সর্বোচ্চ মূল্যবান কর্মী হিসেবে গণ্য করা উচিত। তাদের ন্যস্ত করা সত্যগুলোর বিষয়ে তারা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলতে পারেন। এরা যেন তাদের বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত হতে না দেয়, তৃতীয় স্বর্গদূতের পতাকাটি তাদের হাত থেকে কেড়ে নেওয়া হতে না দেয়। তারা যেন তাদের প্রাথমিক আস্থা শেষ পর্যন্ত অটলভাবে ধরে রাখে।
প্রভু ঘোষণা করেছেন যে আমরা যখন সমাপনী কাজে প্রবেশ করব তখন অতীতের ইতিহাস পুনরায় বর্ণিত হবে। এই শেষ দিনগুলির জন্য তিনি যে প্রতিটি সত্য দিয়েছেন তা সারা বিশ্বে প্রচারিত হবে। তিনি যে প্রতিটি স্তম্ভ প্রতিষ্ঠা করেছেন তা সুদৃঢ় করা হবে।
ঈশ্বর যে ভিত্তি স্থাপন করেছেন আমরা এখন তা থেকে সরে যেতে পারি না। আমরা এখন কোনো নতুন সংগঠনে প্রবেশ করতে পারি না, কারণ এটি সত্য থেকে বিচ্যুতি হবে।
চিকিৎসা মিশনারি কাজটি এমন সব কিছু থেকে শোধিত ও পরিশুদ্ধ হওয়া দরকার যা ঈশ্বরের লোকদের অতীত অভিজ্ঞতার প্রতি বিশ্বাসীদের আস্থা দুর্বল করে দিতে পারে। এডেন, সুন্দর এডেন, পাপের প্রবেশে কলুষিত হয়েছিল। এখন প্রয়োজন আমাদের কাজের সূচনা লগ্নে প্রতিষ্ঠায় যারা ভূমিকা পালন করেছিলেন তাদের অভিজ্ঞতা পুনরালোচনা করা।
মাঝে মাঝেই আমরা বিশ্বের মহান ব্যক্তিদের মৃত্যু সংবাদ পড়ি। তাদের সময় হঠাৎই এসে পড়ে যেন এক মুহূর্তে। অনেকে, যাদের সুস্বাস্থ্য আছে বলে ধরা হয়, ভোজের পরেই বা নিজেদের মহিমা প্রতিষ্ঠার স্বার্থপর পরিকল্পনা সাজিয়ে রেখে মারা যায়। তখন ঘোষণা আসে, সে তার মূর্তিদের সঙ্গে লেগে আছে, তাকে ছেড়ে দাও। এর অর্থ প্রভু আর তাকে অনিষ্ট থেকে রক্ষা করছেন না। আকস্মিক মৃত্যু এসে পড়ে, আর তার আজীবনের কর্মেরই বা মূল্য কী? তার জীবন ব্যর্থ হয়েছে। গাছটি পড়ে যায় কারণ যে শক্তি তাকে ধরে রেখেছিল তা তাকে তার মূর্তি পূজার বলি হতে ছেড়ে দেয়।
পুরুষ ও নারী আনন্দ করার মতো কিছু খুঁজতে নিমগ্ন। তারা কিছুই না পাওয়ার বিনিময়ে নিজেদের আত্মা বিক্রি করে, আর ঈশ্বর তার দীর্ঘ সহিষ্ণু ধৈর্য প্রত্যাহার করে নেন। তাদের নিজেদের ইচ্ছা মতো চলতে ছেড়ে দেওয়া হয়।
বর্তমান সত্যে বিশ্বাস করার দাবি করেও কেউ কেউ তাদের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে এবং আলোর মধ্যে চলতে অস্বীকার করেছে। এখন কে তাদের স্বার্থপর জাগতিক নীতিগুলো পরিত্যাগ করবে? এখন কে আত্মার মূল্য উপলব্ধি করতে সচেষ্ট হবে? মানুষ যদি সমগ্র পৃথিবী লাভ করে আর নিজের আত্মা হারায়, তাতে তার কী লাভ? অথবা মানুষ তার আত্মার বিনিময়ে কী দিতে পারে? আপনি কি জীবনের রুটি ও পরিত্রাণের জলের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত? যাদের জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন সেই আত্মাগুলোর মূল্য কি আপনি উপলব্ধি করেন? যাদের খ্রিস্টান বলে ধরা হয় তারা কি তাদের বিশ্বাসের স্বীকারোক্তির অনুযায়ী জীবনযাপন করছে? তারা কি আত্মার মূল্য সম্পর্কে সচেতন? তারা কি সত্যের প্রতি আনুগত্যের মাধ্যমে তাদের আত্মাকে শুদ্ধ করতে প্রচেষ্টা করছে? ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 10 পন্ত্র 50 পন্ত্র ইক্যে।